বাংলাদেশের ব্যাংকার রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং নির্বাহী প্রধান আতাউর রহমান প্রধান সম্প্রতি এক বিশেষ সফরে যুক্তরাষ্ট্র এসেছেন। এখানে অবস্থানকালে বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন আন্তর্জাতিক মানি ট্রান্সফার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি যোগ দেন। বাংলাদেশের ব্যাংকিংয়ের অগ্রগতি এবং অন্যান্য বিষয় নিয়ে আতাউর রহমান প্রধান কথা বলেছেন ভয়েস অব আমেরিকার নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সাথে।
আপনাকে ভয়েস অব আমেরিকার বিশেষ সাক্ষাৎকারে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকেও স্বাগতম, যে অভিনন্দন যে আমাকে এখানে আপনি আমন্ত্রণ জানিয়েছেন।
আপনি তো ব্যাংকিং জগতে অত্যন্ত সুপরিচিত নাম, বহু বছর আপনি প্রায় তিন যুগের মতো বোধ হয় সোনালী ব্যাংকে ছিলেন, তারপরে আপনার এই ব্যাংকটিতে আপনার রূপালী ব্যাংকে আপনি এখন আছেন, এবং আমরা শুনেছি আপনি যোগ দেওয়ার পরে এই ব্যাংকটির অনেক পরিবর্তন হয়েছে, অনেক ক্ষেত্রে এই ব্যাংকটির অগ্রগতি অত্যন্ত লক্ষণীয়। তো আমরা কি জানতে পারি আপনার এই ব্যাংকিং ক্যারিয়ার সম্বন্ধে, বা এই এই ব্যাংকে যোগ দেওয়ার পরে কী কী অগ্রগতি সাধিত হলো বা পরিবর্তন হলো?
অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে বলতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হলো সোনালী ব্যাংকের মধ্য দিয়ে।
আচ্ছা,
সোনালী ব্যাংকে আমি 32 বছর কাজ করেছি বিভিন্ন পদমর্যাদায়। এরপরে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংকে জয়েন করি। সেখানে কিছুদিন থাকার পরে 2016 আমি রূপালী ব্যাংকের দায়িত্ব নিই ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। রূপালী ব্যাংক আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একটি অন্যতম ব্যাংক, যদিও এটা দুটো ফ্লেভার আছে, একটা হলো পাবলিক শেয়ারও আছে এবং সরকারের শেয়ারই 90% প্লাস। তো ব্যাংকটা যেভাবে প্রথম থেকে এগুনোর কথা সেভাবে হয়তো নানা বাধা বিঘ্নের কারণে হয়তো ওইভাবে আগাতে পারেনি। 2016 যখন আমরা ব্যাংকের দায়িত্ব নিলাম বা আমি আসলাম, তখন আমরা এই ব্যাংকটাকে প্রথমেই চিন্তা করলাম যে আমাদেরকে আইটি বেসড হতে হবে। তো আমরা প্রথমেই সে বছরই শুরু
করেছি
এবং হ্যাঁ, প্রযুক্তি নির্ভর হতে হবে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা 2016 প্রযুক্তির দিকটাকে প্রায়োরিটি দিলাম, এবং 2017 মধ্যেই আমাদের সবগুলো শাখা, আমাদের রূপালী ব্যাংকের মোট 565 শাখা আছে, এবং 565 শাখাকেই আমরা কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে নিয়ে এসেছি।
দেশের বাইরেও কি শাখা?
দেশের বাইরে আমাদের নেই। এই ধারাবাহিকতায় আমরা এবারে আমেরিকায় এসেছি একটা, যাতে এখানে ব্রাঞ্চ অথবা আমাদের একটা রেমিটিং হাউস করা যায়। তো আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের সবগুলো জেলাতেই আমি বলবো যে আমাদের প্রায় 565 শাখা আছে, এবং এগুলো সবগুলো অনলাইন ব্যাংকিং শুরু হয়েছে
অত্যাধুনিক প্রযুক্তির সাথে।
এখন এই ব্যাংক নতুন করে সার্ভিস দিচ্ছে, কত কুইক সার্ভিস দেওয়া যায়, আমি বলবো যে কুইক সার্ভিস দিচ্ছে, এবং একই সাথে আমাদের এখন সেবার মানটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, গ্রাহকরা নানাভাবে আমাদের কাছে এখন আকৃষ্ট হয়েছে। তো আপনি যদি এই আমরা প্রযুক্তির কথা বলি, তাহলে এটা বলতে হবে যে আমরা ইতোমধ্যে সরকারের প্রাইমারি স্কুলের ভিত্তি দেওয়া হয় যে এই ফান্ডটাতে, এইখানে আমরা প্রায় 1 কোটি মায়ের অ্যাকাউন্ট করেছি, এবং 1 কোটি মায়ের অ্যাকাউন্ট করাতে 1,23,00,000 ছাত্রছাত্রী এখন এখান থেকে সরাসরি বৃত্তির টাকাটা পাচ্ছে। আগেও হতো, এটা দেওয়া হতো সরকার থেকে, তবে এটা নানা ধারাবাহিকতায় প্রায় দুই মাস তিন মাস লেগে যেত। এখন এক ক্লিকেই কিন্তু এটা সরাসরি মায়েদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এখন প্রযুক্তির দিক থেকে যদি বলি, যে এক ক্লিকে 1 কোটি মাকে একটা আমব্রেলার নিচে আনা, এটা কোথাও সম্ভব হয়নি, এটা সম্ভব হয়েছে একমাত্র বাংলাদেশে, এবং সেটা রূপালী ব্যাংকে করতে পেরেছে আর কি। সেদিক থেকে আমরা এগিয়ে আছি।
আপনাদের আমরা দেখতাম বা বেশিরভাগ সময় আমরা শুনতাম যে বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো অনেক বড় আকারের ডিফল্টার, অনেক মানে এত বেশি ঋণ তাদের বাইরে পড়ে থাকে, এত বেশি ডিফল্টার থাকে। তো সেই ক্ষেত্রে আপনার রূপালী ব্যাংক তো অনেকটা ব্যতিক্রম মনে হচ্ছে
না? আমি যে জায়গাটায় আসতে চাই তাহলে যে বাংলাদেশের সবগুলো ঋণই ডিফল্টার হয় না, তবে বাংলাদেশের আমরা যদি 1972 পরে নতুন দেশ সৃষ্টির পরে এই দেশের যে শিল্পায়ন, এই শিল্পায়নের অগ্রগতি যদি আমরা দেখি, আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি এখন 7% অ্যাবাভ হয়েছে, এবং আমাদের শিল্পায়ন যেটা ঘটেছে, এটাকে যদি আপনি এইখান থেকে ফিরে যান 72, তাহলে দেখতে হবে যে এই রাষ্ট্রায়ত্ত 5টা ব্যাংক বা 6টা ব্যাংকেই কিন্তু এটা মূল ভিত্তি রচনা করেছে। আজকে নতুন যারা নতুন প্রাইভেট ব্যাংক যেগুলো হয়েছে সেটা 80-এর দশকের পরে, কিন্তু 80-এর দশকের পূর্ব পর্যন্ত কিন্তু এই 6টা ব্যাংকই এই বাংলাদেশের এই অর্থনীতির মূল ভিত্তিটা রচিত করেছে, এবং সেই ক্ষেত্রে এই স্টেট ওন ব্যাংকগুলোর অবদান কোনো অংশেই কম নয়। এবং আমি এর সাথে আরও যোগ করতে চাই যে আজকে নতুন নতুন ব্যাংকের যারা মালিক হয়েছেন, তারাও কোনো না কোনোভাবেই কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে শিল্প করেছেন, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই ব্যবসা করে আজকে নতুন নতুন
ব্যাংক অভিজ্ঞতা নিয়ে
হয়েছে। তো কাজেই এখন কথা হলো যে একটা দেশের শিল্প সবসময় একইভাবে চলে না, এটার উত্থান আছে পতন আছে, কাজে কোনো কোনো সময় দেখা গেছে যে ব্যাংক ঋণ দিয়েছে হয়তো সঠিক খাতে, কিন্তু কোনো সময় হোঁচট খেয়েছে ব্যবসায়িক কারণে, অনেক ব্যবসায়ী হয়তো সেই সময় ঋণ পরিশোধ করতে পারেনি। তবে একথা ঠিক যে হ্যাঁ, বাংলাদেশের এখন আমাদের যে শ্রেণীবিন্যাসিত ঋণ সেটার মাত্রা বেশ বেশি। তবে আমি যদি এটাকে তুলনা করি পাশাপাশি ভারতের সাথে, তাহলে ভারতে এখনও কিন্তু ক্লাসিফাইড ঋণের পরিমাণ হলো 11+, আর সেক্ষেত্রে বাংলাদেশের হলো 10+, আমরা পিছিয়ে আছি। ইট ডাজন্ট মিন যে আমি বলছি না যে আমরা ওই শ্রেণীবিন্যাসিত ঋণের জন্য তাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবো, নট দ্যাট, এটা সিঙ্গেল ডিজিটে আসা উচিত ছিল। আর একই সাথে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের শ্রেণীবিন্যাসিত ঋণটা শুরু হয়েছিল 1989 সালে, যেটা বাস্তবায়ন হয়েছে 1991 সালে। 91 সালে যখন আমরা এই ক্লাসিফাইড ঋণ করতে গেলাম, তখনই কিন্তু ডে ওয়ানেই আমাদের কিন্তু ক্লাসিফাইড ঋণ 40-এর উপরে ছিল, এটা কিন্তু ক্রমশ কমিয়ে কমিয়ে এখন 20-এর নিচে এবং এভারেজ করলে এখন 10+-এর মধ্যে আছে, এটা কিন্তু কমিয়ে আসছে, এটা ঠিক।
বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের সাথে পাল্লা দিয়ে মানে এই সরকারি ব্যাংক কীভাবে মানে ওরা দায়িত্ব পালন করছে বা কতটুকু সুবিধা করতে পারছে, এটা যদি জিজ্ঞেস করা হয় আপনি কীভাবে উত্তর দিবেন?
না, এটাকে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে আমি বলবো যে প্রাইভেট ব্যাংকের সাথে আমাদের সরকারি ব্যাংকগুলোর তুলনা করাটাও একটা মানে ডিফিকাল্ট, বিকজ অফ আমরা সরকারি ব্যাংক সরকারের যে সমস্ত কর্মকাণ্ড করি, আমরা বলি যে সবগুলো ব্যাংক, যদি আমি স্টেট ওন ব্যাংকের কথা বলি, যদি সোনালীর কথা বলি, সোনালী ব্যাংক 37 ইস্যুতে তারা কোনো রিমুনারেশন ছাড়া এই সার্ভিসটা দিচ্ছে, আমরাও কিন্তু ফ্রি অফ কস্ট অনেকগুলো সার্ভিস দিচ্ছি সরকারের, যেগুলো প্রাইভেট ব্যাংক করছে না। তো আপনি যদি এই জায়গাটাতে দেখেন যে আমরা এইখানে যদি বেনিফিট নিতাম বা আমরা সার্ভিস চার্জ নিতাম, তাহলে ব্যাংকগুলো কিন্তু অনেক বেশি লাভবান হতো, পাশাপাশি হতো কি যে সাধারণ জনগণ হয়তো সেবা থেকে বঞ্চিত হতো। এই ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের সঙ্গে আমাদের তুলনা নেই। সেকেন্ড হলো আমরা অনেকগুলো সরকারের কাজ করি। আমি যদি শুধু একটা জিনিসই আপনার কাছে যাই যে 1972 সালে যদি আমার 7.5 কোটি মানুষ যখন ছিল, তখন দেশে কিন্তু খাদ্যাভাব ছিল, চাষাবাদ কম ছিল। আজকে এই এত বছর পরেও এই 7.5 কোটি মানুষ থেকে 17 কোটি মানুষ আমরা হয়েছি, খাদ্যের কিন্তু অভাব নাই, খাদ্যের অভাব নাই, জমির সংখ্যা তখন থেকে কমে আসলেও প্রোডাকশন আমাদের বেড়েছে। এইখানে যদি আপনাকে ক্রেডিট দিতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ক্রেডিট দিতে হবে যে এরা আজকে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিতে লোন দিয়েছে, এরা মাঠে ক্রপ লোন দিয়েছে, জন্য মাঠ সবুজ হয়েছে, আমাদের গোলা ভরা ধান হয়েছে, হয়তো ব্যাংকের টাকা ফিরে আসেনি বাট উন্নয়নটা হয়েছে। তো সেই দিক থেকে প্রাইভেট আর আমাদের ব্যাংকের সঙ্গে ডিফারেন্সটা এই জন্য আমি বলবো যে একটু ডিফিকাল্ট, যে তারা হয়তো মুষ্টিমেয় কিছু লোককে ভালো সার্ভিস দিচ্ছে কোনো সন্দেহ নাই, আর আমাদের যে ক্লায়েন্টাল বেস, যেটা আমাদের গ্রাহকের যে বেসটা, এটা কিন্তু অনেক ব্যাপৃত আমাদের, সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংক লিমিটেড কিছু লোককে হয়তো সার্ভিস দিচ্ছে, তবে হ্যাঁ তাদের সার্ভিসের কোয়ালিটি অবশ্যই ভালো, এটাকে স্বীকার করতেই হবে আমাদের তুলনায়।
আপনি তো এবারে যুক্তরাষ্ট্রের আসার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে একটি বাংলাদেশি মালিকানাধীন একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সংস্থা, যেটা ফার্মা ক্যাশ। তো এই ফার্মা ক্যাশ সম্বন্ধে আপনার কি কেমন ধারণা বা কি কি মনে হচ্ছে ওরা কেমন ভালো করতে পারবে?
ফার্মা ক্যাশ বিষয়ে যেটা আমি বলতে চাই সেটা হলো
আমাদের সাথে কোনো ইনভলভমেন্ট হবে কিনা,
আইটি বেস। তো আমরা কিন্তু প্রথমেই এখানে CBW ব্যাংকের সাথে একটা চুক্তি করেছি, অ্যাকচুয়ালি রেমিটেন্স করতে হলে একটা ব্যাংক দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা CBW ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি। CBW ব্যাংক কিন্তু ফার্মা ক্যাশের একটা স্বত্বাধিকারী আছে, ওদেরও শর্ত ওখানে আছে, সেই দিক থেকে ফার্মা ক্যাশ এখানে ইনভলভ হয়েছে। তো ফার্মা ক্যাশের যেটা আমরা দেখলাম যে তারা টেকনিক্যালি হাইটেক আর কি, তাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা এবং অনেক অনেক বেশি ব্যাপৃত এবং অনেক বেশি স্ট্রং। তো সেই ক্ষেত্রে যদি আমরা CBW ব্যাংক এবং ফার্মা ক্যাশের সাথে একসঙ্গে রেমিটেন্সের সাথে সংযুক্ত হই, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের রেমিটেন্সটা খুব দ্রুত যাবে এবং বেনিফিশিয়ারি খুব স্বল্প সময়ের মধ্যেই একটা ব্রাইট চ্যানেলে টাকা পাবে। কাজে আমি মনে করি যে না, ফার্মা ক্যাশ, CBW ব্যাংক এবং রূপালী ব্যাংক একসাথে যদি কাজ করে তাহলে ডেফিনেটলি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহটা অনেক অনেক বেশি বাড়বে।
কবে নাগাদ আপনাদের একসাথে কাজ করা সম্ভব?
আমরা অলরেডি CBW ব্যাংকের সাথে আমাদের যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা হয়েছে, ফার্মা ক্যাশের ওরা প্রস্তাব দিয়েছে, আমরা এটা প্রক্রিয়া করছি, হয়তো হোপফুলি এটা 2-1 মাসের মধ্যেই হয়তো আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ।
জনাব আতাউর রহমান প্রধান, আপনি তো ব্যাংকিং ছাড়াও আপনি অন্যান্য আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন, তারপরে আমরা জানি যে এবারে ঢাকা ইউনিভার্সিটির যে সর্বশেষ বহুদিন পর যেটা হলো সেনেট ইলেকশন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন। এই গল্পটা বলবেন কী করে সম্ভব হলো?
থ্যাংক ইউ। আসলে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু অবদান রাখতে রাখতে পারার যে সক্ষমতাটা অর্জন করলে ডেফিনেটলি সবারই ভালো লাগবে। এবং আমার প্রথম থেকে এরকম একটি ইচ্ছা ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এখানে যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো এবারে সিনিয়র ইলেকশনে আমাকে অনেকেই বলেছেন যে ইলেকশন করার জন্য, আমি নিজেও ইন্টারেস্টেড ছিলাম। এবং এটা গণতান্ত্রিক ঐক্য পরিষদ, যেখানটা আমাদের রামেন্দ্র মজুমদার, আপনার প্রবাসী একজন আছেন
নিজাম,
তারপরে অনেক ভেটারান লোক এখানে আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক সমিতির যে সভাপতি কামাল সাহেব, অনেক অনেকেই আছেন। আমরা ইলেকশন করেছি এবং ইলেকশনে আমি যেটা মনে হয়েছে যে ভোটারদের কাছাকাছি যাওয়াটা একটা বিরাট বিষয়। তো আমরা চেষ্টা করেছি ভোটারদের কাছাকাছি যাওয়ার, এবং আমি আরও চেষ্টা করেছি, আমার যাদের যে সমস্ত বন্ধুবান্ধব শুভেন্দু ছিল তারাও খুব কাজ করেছে। এবং ভোটাররা আমি যেখানে গিয়েছি দেখেছি যে দারুণভাবে ওনারা রেসপন্স করেছে। তো আলটিমেটলি এবারে ভোটটা হয়েছে একটা দারুণ আনন্দঘন একটা পরিবেশে এবং সাংঘাতিকভাবে পার্টিসিপেটিভ। তো ফলে সবাই ভোট দিয়েছে এবং আমি এই সুযোগে আমার যারা ভোট দিয়েছে তাদেরকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কত ভোট পেয়েছেন?
এর আগের বছরে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি 7,000 ভোট পেয়েছিলেন, আর আমি প্রায় 13,000 ভোট পেয়েছি। তো এটা রেকর্ড এই আর কি।
ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার কি স্বপ্ন, বাংলাদেশ কতদূর যেতে পারবে, একজন বিশিষ্ট ব্যাংকার হিসেবে আপনার কাছে জানতে চাই?
দেখেন, বাংলাদেশ কিন্তু এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে ক্রস করে মধ্যবিত্ত মধ্যম আয়ের দিকে আমরা যাচ্ছি। তো এই যে অর্থনৈতিক উন্নয়ন, এই উন্নয়নকে যদি আপনি মাইলস্টোন হিসেবে দেখেন তাহলে আপনাকে ব্যাংককে কনসিডার করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য যে অবদানটা সবচেয়ে বেশি যারা রাখে তারা কিন্তু ব্যাংকাররা। তো বাংলাদেশের এখন প্রায় 57টি ব্যাংক আছে। ব্যাংকগুলো যেভাবে কাজ করছে এবং যেভাবে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে, আমি দেখতে চাই যে হ্যাঁ, ক্লাসিফাইড ঋণটা আমাদের জন্য সাংঘাতিক একটা পেইন, এটা কোনোভাবেই সিঙ্গেল ডিজিটের নিচে, সিঙ্গেল ডিজিটই থাকা উচিত, এটাকে বাড়ানো ঠিক হবে না বা বাড়তে দেওয়া ঠিক হবে না। তবে আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের ব্যাংক হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি এবং হোপফুলি এটা সম্ভব হবে যদি আমরা কাজ করি।
যারা আতিউর রহমান প্রধান, আপনার সাথে আলাপ করি খুব ভালো লাগলো।
জি জি,
আর আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি, আমারও পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম ভয়েস অফ আমেরিকাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য।